বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা ভাই বোনেরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 21 সেপ্টেম্বর, 6 আশ্বিন এবং ফার্সি 30 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিয়েনা বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতি ইরানের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ অনুষ্ঠানে আফগানিস্তানে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন ব্যর্থতা সম্পর্কে বিশেষ আলোচনা। প্রাত্যহিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শত্রুর যে কোনো পাগলামের দাঁত ভাঙা জবাব দেয়া হবে, ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য। সংসদে আস্থা ভোটে জিতল লেবাননের নয়া সরকার, অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মিকাতি। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। এবং ভারতের ত্রিপুরা রাজ্য ও তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না বলে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসুর আশাবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে। রেজা আশতিয়ানি বলেন, শত্রুর যে কোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁত ভাঙা জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শত্রুর বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। দখলদার ইসরায়েলের উদ্দেশ্যে জেনারেল আশতিয়ানি বলেন, হতাশা থেকে ইসরায়েলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগাড়ম্বর করছে। তিনি আরও বলেন, সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন,
তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সঙ্গে পরিপূর্ণ ও অব্যাহতভাবে সহযোগিতা করবে, তবে আন্তর্জাতিক সংস্থাটিকে স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে, পাশাপাশি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে। আইএইএর 65তম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন মোহাম্মদ ইসমাইলি। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানি কর্মকর্তা বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতা করে এসেছে। একই সঙ্গে তেহরান মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে আইএইএকে কাজ করতে হবে। ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা উল্লেখ করে ইসমাইলি বলেন, আইএইএর সাধারণ অধিবেশনে পাশ হওয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রস্তাবনা অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনায় যে কোনো হামলা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক, ফলে এ ধরনের সশস্ত্র হামলাকে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করতে হবে। লেবাননের নয়া সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্য দিয়ে দেশটির 13 মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। এর আগেও সরকার গঠিত হয়েছে, কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন 85 জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট পড়েছে 15টি। এছাড়া 17 জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সায়েদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হয়। গত 26 জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও 2 বার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আবদুল্লাহ মুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাজ আবাইদ। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সাদা আশরামি। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলে থাকা ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে 2 ইহুদিবাদী পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত 2 পুলিশের অবস্থা আশঙ্কাজনক। এসব তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক ইয়েদিউত আহরনুত। পত্রিকাটি আরও জানিয়েছে, শহরের একটি পুলিশ চেকপোস্টের কাছেই এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি ইসরায়েলি পুলিশ। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এক্ষেত্রে পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক। এর আগে গত বুধবারও পশ্চিম বাইতুল মুকাদ্দেসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী হামলার আশঙ্কায় সম্প্রতি সর্বত্রই নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে সুড়ঙ্গ খুঁড়ে 6 ফিলিস্তিনি বন্দী জেল থেকে পালাতে সক্ষম হওয়ার পর ইসরায়েলিদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ। এদিকে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো রিপোর্টে।
আফগানিস্তানের নবগঠিত তালেবান সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ ঢাকায় পরিবেশিত এক খবরে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার অন্তর্ভুক্তকরণ ও প্রগতিশীল হবে। নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরাও তাদের সমর্থন করব। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কী ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নিচ্ছে এবং এক্ষেত্রে তাদের পদক্ষেপের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা কি করব। ডক্টর আব্দুল মোমেন বলেন, ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরও অনেক সামগ্রী পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেন, কেবলমাত্র তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন। আজ জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও চিত্রে প্রকাশ, স্থানীয়রা হেলিকপ্টার থেকে পাইলটদের উদ্ধারের চেষ্টা করছে। জোরপূর্বক অবতরণের ফলে হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, উভয় পাইলটই ছিলেন মেজর পদমর্যাদার কর্মকর্তা। আমরা তাদের হাসপাতালে স্থানান্তরিত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই তাদের জীবন হারিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি শাসিত ত্রিপুরায় মিছিল করতে না দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় বিজেপির দিন ঘনিয়ে এসেছে, তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে বিজেপি শাসিত ত্রিপুরায় মিছিল করতে না দেয়ায় মন্ত্রী ব্রাত্য বসু আজ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ত্রিপুরায় একটা র্যালি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতে সমস্যা কোথায়? এটা আবার বলছি, ত্রিপুরায় বিজেপির দিন ঘনিয়ে এসেছে। এ প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুপ্রেরণা বা আদর্শে রাজনৈতিক লড়াই করছেন, তাদের এইভাবে দমিয়ে রাখা যাবে না,
বলছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় পাচ্ছে, তাকে নানাভাবে দমানোর চেষ্টা করছে। এভাবে যতই করা হোক না কেন, আমাদের আগামী অপারেশন অবশ্যই ত্রিপুরা বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে কারো তাড়া নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনের সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারো তাড়া আছে, আর তালেবানের উচিত এগুলোর উপর নজর রাখা। স্বীকৃতি চাইলে তালেবানকে এসব বিষয়ে আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে বলে মন্তব্য করেছেন কুরেশি। তিনি বলেন, পাকিস্তানের লক্ষ্য হল আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা, আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে। শাহ মাহমুদ কুরেশি আরও বলেন, তালেবানের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, এর পরেটা দেখা যাক। মার্কিন সেনারা সম্প্রতি কাবুল বিমানবন্দরের কাছে 6 বা 7 শিশুসহ একই আফগান পরিবারের যে 10 সদস্যকে হত্যা করেছে তা জেনে শুনেই করেছে। মার্কিন টেলিভিশন CNN এই খবর ফাঁস করেছে। বেসামরিক ওই আফগান পরিবারের গাড়ির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগেই মার্কিন সেনারা জানতে পেরেছিল যে ওই গাড়িতে শিশুরা রয়েছে এবং আরোহীরা সবাই বেসামরিক আফগান। ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর 20 দিন পর অবশেষে মার্কিন সরকার স্বীকার করেছে যে তারা কথিত IS বা দায়েশের খোরাসান শাখার সদস্য মনে করে ভুলবশত 6 বা 7 শিশুসহ এক বেসামরিক আফগান পরিবারের 10 সদস্যকে হত্যা করেছে। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখা এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। তাই IAEA এর সদস্য হিসেবে তেহরানও প্রত্যাশা করে এই সংস্থাটি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি IAEA এর 65তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ভিয়েনায় অবস্থান করছেন। তিনি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের ওপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এরপর সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করেই তেহরান পরমাণু সমঝোতায় ফিরবে। ইরান পশ্চিম এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে তেহরানের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ইসরায়েল তাদের পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তিনি IAEA এর উদাসীনতার সমালোচনা করেন। পর্যবেক্ষকরা বলছেন, IAEA এর প্রতি ইরানের সমালোচনা থেকে বোঝা যায় এই সংস্থার পর্যবেক্ষণ কার্যক্রম ও প্রতিবেদন উত্থাপন যথেষ্ট সন্দেহজনক এবং তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। অর্থাৎ সংস্থাটি পরমাণু বিষয়ে কোনো কোনো দেশের পক্ষ থেকে রাজনৈতিক চাপের মধ্যে থাকে। এ প্রসঙ্গে সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের বক্তব্যের কথা উল্লেখ করা যায়। তিনি ভিয়েনা সম্মেলনে দখলদার ইসরায়েলের পরমাণু অস্ত্র এবং খোদ সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন, পরমাণু অস্ত্রের বিস্তার রোধে ইরান বড় হুমকি। সৌদি আরবের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় এই অভিযোগ উত্থাপন করা হল যখন দৈনিক আল খালিল আল জাদিদের এক প্রতিবেদনে সম্প্রতি লেখা হয়েছে, সৌদি আরব বহু বছর ধরে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। IAEA এর প্রতি আরেকটি সমালোচনার কারণ হচ্ছে এই সংস্থাটি কোনো কোনো দেশের রাজনৈতিক চাপে প্রভাবিত হচ্ছে। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির গতকালের বক্তব্যে এই বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইরান এই সংস্থার কিছু কার্যক্রমের সমালোচনা করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান বিরোধী দল BNP আজ থেকে শুরু করেছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে 3 দিনব্যাপী সিরিজ বৈঠক। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে আজ থেকে শুরু করছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তিন দিনব্যাপী সিরিজ বৈঠক। দ্বিতীয় দফার এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে 14, 15, ও 16 সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সম্পাদকদের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত শোনা হবে। বিএনপির এরকম ধারাবাহিক সাংগঠনিক সভাকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একথা সত্য যে গতকালে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে। জাতীয় নির্বাচন কিভাবে কার অধীনে হবে এটা মীমাংসিত বিষয়। সংবিধানসম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন, নির্বাচনী পরিবেশ বিনষ্টির জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে।
অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্ত মূর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতীতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবার কোনো বিধান নেই। বিএনপি তাদের জোট ও সহযোগিতার দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কখনো সম্ভব নয়। ওদিকে সরকারের সাবেক তত্ত্বমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ তারেক খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামাতকে রক্ষা করা। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু বলেছেন, নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ, এতে আফগানিস্তানে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন ব্যর্থতা সম্পর্কে আলোচনা শুনতে পাবেন। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের সন্ত্রাসবাদ ও উগ্র গোষ্ঠীগুলোর মোকাবেলায় মার্কিন ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করব। যুক্তরাষ্ট্র 2001 সালে সন্ত্রাসবাদ দমন, বিশেষ করে উগ্র আল কায়দা গোষ্ঠীকে দমনের কথা বলে আফগানিস্তানে হামলা চালিয়ে ব্যাপক সেনা সমাবেশ ঘটায়। এরপর 20 বছর অতিক্রান্ত হলেও তারা সন্ত্রাস দমন করতে তো পারেনি, এমনকি আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। চলুন তাহলে আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার কারণ জেনে নেওয়া যাক।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর
যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যদিও ওই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়, কিন্তু ওই ঘটনাকে অজুহাত করে ওয়াশিংটন সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তানে ব্যাপক সামরিক আগ্রাসন চালায় এবং দেশটি দখল করে নেয়। কিন্তু গত ২০ বছরে বিশ্ববাসী দেখেছে মার্কিন সরকারের দৃষ্টিতে যারা সন্ত্রাসী অর্থাৎ ওই আল কায়দা গোষ্ঠীকেই আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গেই সমঝোতা করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চিন্তাবিদ ও বিশ্লেষক ম্যাক্স আব্রামস এ ব্যাপারে বলেছেন, মার্কিন সরকার আল কায়দার সন্ত্রাসী গোষ্ঠীকে দমন এবং বিন লাদেনকে ধরার জন্য আফগানিস্তানে ব্যাপক সেনা সমাবেশ ঘটালেও ২০ বছর পরে এসে মার্কিন সরকার এখন তালেবানকে অনুরোধ করে বলেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর হাত থেকে মার্কিন সেনাদের রক্ষায় তালেবান যেন সহযোগিতা করে।
যুক্তরাষ্ট্রের বহু সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা এটা স্বীকার করেছে যে এখনও আল কায়দা গোষ্ঠী আফগানিস্তানে তৎপর রয়েছে এবং আফগানিস্তানে তারা ফের শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। এ অবস্থায় মার্কিন সেনারা ও ন্যাটো বাহিনী গত ২০ বছর ধরে আফগানিস্তানে অবস্থান করলেও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেন এখনো তৎপর রয়েছে সেটাই আফগানিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সমাজের প্রশ্ন। এমনকি গত ৪ বছরে আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের অবস্থানও জোরদার হয়েছে। এ প্রশ্নের জবাবে পর্যবেক্ষকরা বলছেন, গত ২০ বছরে মার্কিন সেনারা আফগানিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং তাদেরকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে এই অঞ্চলের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চালিয়েছে। প্রকৃতপক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র তাদের বিরোধী সব রাষ্ট্রকে কবজায় আনা এবং এ অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসীদেরকে ব্যবহার করে প্রক্সি যুদ্ধ করে।
খ্যাতনামা ফরাসি রাজনৈতিক বিশ্লেষক নিকোলা বভার্স মনে করেন, আফগানিস্তানের ব্যাপারে ভুল পদক্ষেপ নিয়ে মার্কিন সরকার সন্ত্রাসবাদ দমন করতে তো পারেইনি, বরং ওই দেশটিকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। এর পরিণতিতে ইউরোপ সহ বিশ্বের বহু অঞ্চল ভয়ানক ক্ষতির শিকার হবে। এ কারণে আন্তর্জাতিক সমাজকে ধোকা দিয়ে বিশ্ব জনমতকে নিজের পক্ষে টানার জন্য যদিও মার্কিন সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে, কিন্তু সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন স্বীকার করেছেন উগ্র জঙ্গি গোষ্ঠী তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল। অন্যদিকে পাকিস্তানের সাবেক নিহত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো স্বীকার করেছিলেন তালেবান প্রতিষ্ঠা ও অন্যান্য উগ্র গোষ্ঠী সৃষ্টিতে ওয়াশিংটন ও ইসলামাবাদের হাত ছিল। যাই হোক, মার্কিন সাহায্য সমর্থন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর ইরান ও চীনের সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টির দায়িত্ব পড়েছে ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর।
সম্প্রতি কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর মার্কিন সরকার নাঙ্গারহার প্রদেশে সন্ত্রাসীদের উপর বিমান হামলার দাবি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র এত দ্রুত কিভাবে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করতে পারল এবং সেখানে হামলা চালালো? একথাও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই যখনই তারা মার্কিন স্বার্থে আঘাত হানে তখনই মার্কিন সেনারা তাদের উপর চড়াও হয়। যুক্তরাষ্ট্রের শান্তি ও যুদ্ধ বিষয়ে গবেষণা সংস্থার বিশেষজ্ঞ স্টিভ কিলিয়ান মনে করেন, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ফলে সন্ত্রাসীরা নিরাপদে থাকলেও এতে কেবল ওই দেশটির সাধারণ মানুষজন ক্ষতির শিকার হয়েছে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র যখন কোনো সন্ত্রাসীদের মুখোমুখি হয় তখন তারা কেবল মার্কিন স্বার্থের বিষয়টিকে অগ্রাধিকার দেয় এবং সেইভাবে পদক্ষেপ নেয়। এ কারণেই আল কায়দাকে দমনের কথা বলে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করলেও তারা তো দমন হয়নি, এমনকি আল কায়দা আবারও সক্রিয় হয়ে উঠেছে।
এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করতে পারে, যাতে চীন ও রাশিয়া সহ এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে আফগানিস্তানের ট্রানজিট রুট কখনোই নিরাপদ থাকতে না পারে এবং কেউ যাতে অবাধে ব্যবসা চালিয়ে যেতে না পারে। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের অধ্যাপক ওয়ালি রেজা নাসির বলেছেন, প্রেসিডেন্ট ওবামার শাসনের শেষের দিকে তালেবানের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তারা মার্কিন স্বার্থ ও নিরাপত্তাকে বিঘ্নিত করবে না এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে আনা হবে।
বাস্তবতা হচ্ছে, পাকিস্তানের ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান তথা মাদ্রাসাগুলো উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে। সৌদি আরবের ওয়াহাবি মতাদর্শে এ ধরনের হাজার হাজার মাদ্রাসা পাকিস্তানে গড়ে উঠেছে এবং সেখান থেকে উগ্র সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে। এ অবস্থায় কাতারের রাজধানী দোহায় পাকিস্তান সমর্থিত আফগানিস্তানের তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা হয়েছিল সেটাকে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যকার সমঝোতা হিসেবে দেখা হলেও এ নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। কেননা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার পাকিস্তানকে সন্ত্রাসবাদের অভয়ারণ্য হিসেবে অভিহিত করে ওই দেশটিকে সতর্ক করে দিয়েছিলেন, তাই পাকিস্তানের মধ্যে এখনো ক্ষোভ রয়েছে।
যাই হোক, মার্কিনীরা লজ্জাজনকভাবে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর বিশ্বের কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা প্রমাণিত হয়েছে। কেননা তারা সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তান দখল করেছিল, সে কারণে মার্কিনেরা চলে গেলেও আফগানিস্তানের পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। কেননা সন্ত্রাসীদেরকে ব্যবহারের নীতি থেকে যুক্তরাষ্ট্র এখনো সরে আসেনি। তো শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে মার্কিন ব্যর্থতার কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 21 সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিমান বন্দরে করোনা পরীক্ষা কবে জানাতে পারেননি দুই মন্ত্রী, দৈনিক প্রথম আলো। কোভিড টিকা ভারত বা বাংলাদেশে দেওয়া ভ্যাকসিনের স্বীকৃতি না দিয়ে ব্রিটেন কি বর্ণবাদী আচরণ করছে, দৈনিক মানবজমিন। লোভনীয় বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, দৈনিক ইত্তেফাক। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন, বললেন কাদের, দৈনিক যুগান্তর। SDG অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। সরকারকে সরাতে ভূমিকা রাখবে কৃষক দল, আশা ফখরুলের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম। দিলীপ দ্য ব্রান্ড, ওর বিকল্প নেই, প্রাক্তনের স্তুতিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, কমিশনের দ্বারস্থ হব, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা, দৈনিক আজকাল। ভোটের আগে বড় ধাক্কা জঙ্গিপুরের কংগ্রেস শিবিরে, TMC-তে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক মইনুল হক, দৈনিক প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দুজনের প্রাণহানি বাদ দিলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ইসি সচিব। এই শিরোনাম করেছে দৈনিক মানব জমিন পত্রিকা। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে যে দাবি করা হয়েছে, সে দাবি সত্যিকার অর্থে অনেকের কাছেই হাস্যকর বলে গণ্য হয়েছে। কুতুবদিয়া এবং মহেশখালীতে দুইজনের নিহত হওয়ার ঘটনা বাদ দিলে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনে বহু সংখ্যক ইউনিয়ন পরিষদে অটো পাস হয়ে গেছে এবং সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তার মানে দাঁড়াচ্ছে যে এই নির্বাচনে যে সমস্ত প্রার্থী অটো পাস হয়েছে তাদের বিপরীতে কোনো ব্যক্তি নির্বাচন করলে পাস হওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না। এই সমস্ত অটো পাস প্রার্থীদের বিপরীতে কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় নামেননি, তার মানে নির্বাচন সেখানে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো ছিল। তো যখন নির্বাচনের অবস্থা এই, তখন নির্বাচন সুষ্ঠু হয়েছে এই কথা দাবি করা প্রকৃতপক্ষে হাস্যকর একটা ব্যাপার। আরো নির্মম বাস্তবতা এবং তিক্ত বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা আসলে মুখ থুবড়ে পড়েছে। এই মুখ থুবড়ে পড়ার কারণে বহু সংখ্যক রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ব্যবস্থায় আর সম্পৃক্ত নেই, তারা নির্বাচনের সাথে থাকতে চান না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে, তাদের সরকারি চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু বলতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে মাঠের চিত্র ভোটের চিত্র ভিন্ন।
নিরপেক্ষতা বজায় রাখুন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়ুন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে লক্ষ্য করে একথা বলেছে ইরান। বক্তব্যটির আসল তাৎপর্য কি?
জি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতি ইরান যে আহ্বান জানিয়েছে এবং নিরপেক্ষতা বজায় রাখার রাজনৈতিক উদ্দেশ্য বাতিল করার যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের মূল কারণ বা ভেতরের কথা হচ্ছে এই যে আন্তর্জাতিক এই সংস্থাটি সারা বিশ্বের সব দেশের স্বার্থ দেখবে এমনই কথা ছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যারা সদস্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে যারা সই করেছে তাদের সবারই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রয়েছে। এই ক্ষেত্রে এই সংস্থাটি কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আন্তর্জাতিক বহু সংস্থার মতো এই আইএইএকেও পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হতে দেখি। 2015 সালে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয়েছিল, সেই পরমাণু সমঝোতা সই হওয়ার পিছনে যে কারণ ছিল সেটি হচ্ছে এই যে আন্তর্জাতিক বহু তদন্ত রিপোর্ট মিটিং দেন দরবার করার পরে এই কথা পরিষ্কার হয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অস্ত্র কর্মসূচি নয়, এর কোনো প্রমাণ চিহ্ন তারা পায়নি। এরপরে কিন্তু সমঝোতা সই হয়। এরপরে এখন যদি আবার নতুন করে ইরানের বিরুদ্ধে নানান অভিযোগ তোলে এই সংস্থা, তাহলে পরিষ্কার হয় যে ইরানকে টার্গেট করে এই সংস্থার যত তৎপরতা, এই তৎপরতা কিন্তু অন্য দেশের জন্য নয়। যেমন ইহুদিবাদী ইসরায়েল যে বক্তব্য দেয় ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করে, সেই অভিযোগ বিবেচনায় নিয়ে ইরানের বিরুদ্ধে এই সংস্থা তদন্ত করে, নানান বক্তব্য দেয়, নানান রকম ছল বাহানা করে। অথচ ইসরায়েল কিন্তু নিজেই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি এবং তার পরমাণু অস্ত্র কর্মসূচি রয়েছে। অথচ যুগের পর যুগ, দশকের পর দশক ইসরায়েলের কর্মসূচি নিয়ে কিন্তু আইএইএর কোনো মাথা ব্যথা নেই এবং তারা ইসরায়েলের পরমাণু কর্মসূচি তদন্ত করতে কখনো যায়নি, পরমাণু স্থাপনায় যায়নি। অথচ মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে হয়। এই জায়গায় পরিষ্কার হয়ে যায় যে এই আন্তর্জাতিক সংস্থাটি মোটেই নিরপেক্ষ না, বরং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পশ্চিমাদের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার নাম ঘোষণা 24 ঘন্টাও হয়নি, তার মধ্যেই দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে সমন্বয়ের বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, দিলীপ দা ব্র্যান্ড, ওর বিকল্প নেই, দিলীপ দার থেকে লড়াই শিখেছি, ওর আদর্শকে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। রাজ্য সভাপতি থাকাকালীন সকালে দিলীপের চায়ে পে চর্চা আগামী দিনেও চলবে বলে জানিয়ে দেন বালুরঘাটের সাংসদ। সোমবার রাতে নতুন দায়িত্ব পাওয়ার পরে মঙ্গলবার কলকাতায় বিজেপির সদর দপ্তরে যান সুকান্ত। সেখানে তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। দিলীপ নিজেই প্যান মালা দিয়ে স্বাগত জানান তার উত্তরসূরিকে। অনুষ্ঠানে তার বক্তব্যে বারবার দিলীপের প্রশংসা শোনা যায় সুকান্তের মুখে। পূর্বসূরির নেতৃত্বে বাংলায় বিজেপির সাফল্যের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ভবানীপুরে 73 নম্বর ওয়ার্ডে এদিন প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা চিবরিওয়াল। ভবানীপুরে জোর কদমে প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিবরিওয়াল। ভবানীপুরের মানুষের মন জয় করতে মরিয়া প্রিয়াঙ্কা চিবরিওয়াল এদিন মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে যান বিজেপির প্রার্থী। ভোট প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন প্রিয়াঙ্কা চিবরিওয়াল। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় মানুষের বাড়ি বাড়ি প্রচারে যান প্রিয়াঙ্কা চিবরিওয়াল। মুখ্যমন্ত্রীর পাড়ায় ভোট প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ প্রিয়াঙ্কা চিবরিওয়ালের। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা চিবরিওয়াল বলেন, ভবানীপুরে ভোট প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি এরকম, এক ব্যবসায়ী তেলের ব্যবসা করত। তেল কেনা বেচা করে ভালোই পয়সাপাতি করেছিল ওই ব্যবসায়ী। তার এক প্রতিবেশী ছিল সহজ সরল এবং অর্থ প্রাচুর্যহীন দরবেশ। ওই দরবেশ কোনো কাজকাম করত না, বরং বলা উচিত কাজ কর্ম জানত না সে। সুতরাং বেকারত্বের গ্লানি তাকে ভোগ করতে হতো। কোনো আয় রোজগার না থাকলে যা হয় আর কি। তবে একটা ব্যাপার ছিল তার, সে ছিল খুবই সৎ এবং ভালো মনের একজন সম্ভ্রান্ত মানুষ। তার এই ভালো মানুষই স্বভাবের কথা সবার মুখে মুখে ছিল।
ব্যবসায়ী যেহেতু ভালোই ধনী ছিল, সে দরবেশের সততা এবং স্বচ্ছ মনের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করত এবং সে কারণে দরবেশকে প্রায়ই সাহায্য করত। যখনই তেলের ব্যবসায় লাভ হতো, দরবেশের বাসায় খানিকটা তেল পাঠিয়ে দিত। দরবেশের দৃষ্টি একটু একটু করে পরিবর্তিত হতে শুরু করল। মনে মনে বলল, এক ঘটি তেল কাউকে হাদিয়া দিলে কোনো লাভ নেই, তেল তো দ্রুত শেষ হয়ে যায়। তাছাড়া হাদিয়া দেওয়ার ব্যাপারটা সাধারণত নির্ভর করে যার চাকরি বাকরি আছে, একটা আয় রোজগার আছে, কিন্তু অন্যদের চেয়ে আমার মাঝে কিসের অভাব আছে? আমি কেন বিয়ে শাদী করবো না? আমার কেন সন্তানাদি থাকবে না? দরবেশ এরকম চিন্তা করতে শুরু করে দিল। এর পর কি ঘটল শুনবো মিউজিকের পর। আপনারা সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
দরবেশ যেহেতু সহজ সরল জীবনযাপন করতে অভ্যস্ত ছিল, তাই হাদিয়ার তেল থেকে খুব কমই খরচ করত এবং বাকি তেল একটা ঘটিতে জমাত। জমাতে জমাতে ঘটি পূর্ণ হয়ে গেল। মনে মনে এবার দরবেশ ভাবল, আমার তো এত তেল দরকার নেই, আমি বরং এমন কাউকে তেলগুলো দিয়ে দেই যার প্রয়োজন আমার চেয়ে বেশি। কিন্তু তার প্রতিবেশীদের মধ্যে কারোরই তেলের প্রয়োজন নেই। দরবেশ চিন্তায় পড়ে গেল, কাকে দেবে এই তেল, কোথায় নিয়ে যাবে। অবশেষে সিদ্ধান্ত নিল, তেল বিক্রি করে কিছু টাকার অধিকারী হবে এবং ওই টাকা দিয়ে কোনো একটা কাজে লাগাবে, যাতে কিছু আয় রোজগার হয়। তাহলে প্রতিদিনই কাউকে না কাউকে কিছু সাহায্য করা যাবে। এবার ঘটি পরীক্ষা করে দেখল কতটুকু তেল জমা হয়েছে, 15 লিটারের মতো হবে। কত দাম পাওয়া যাবে, 200 তুমান তো হবেই।
শ্রোতা বন্ধুরা, তুমান হচ্ছে ইরানের মুদ্রার স্থানীয় নাম। প্রাচীনকালে তুমান খুবই মূল্যবান ছিল, এতই মূল্যবান যে দরবেশ ওই 200 তুমান দিয়ে 5টা মেষ কেনার কথা চিন্তা করল। এখন তো গ্রীষ্মকাল, মেষের জন্য তরমুজের খোসা কিংবা লেটুস পাতার অভাব হবে না। চারণভূমিগুলো এখন ঘাসে ভরপুর, মেষগুলোকে ভালোভাবেই চড়ানো যাবে। মাস ছয়েকের মধ্যে যদি প্রত্যেকটি মেষ 2টি করে বাচ্চা দেয়, তাহলে তো অনেকগুলো মেষের একটা পাল হয়ে যাবে, অন্তত 15টি দুম্বার মালিক হয়ে যেতে পারবো। ওদের জন্য এই শীতকালে খাবারের লক্ষ্যে কিছু ঘাস শুকিয়ে রাখবো। 6 মাস পর দেখা যাবে আরো বহু দুম্বার বাচ্চা হবে। প্রত্যেকটি দুম্বা যদি 1টি করেও বাচ্চা দেয়, তাহলে 20টির মতো দুম্বা হয়ে যাবে। দরবেশের এই হিসেব নিকেশ কোন পর্যন্ত গিয়ে ঠেকলো তা জানবো মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। দুম্বার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ছিল দরবেশ, ভাবল দুম্বাগুলোকে বছর দুয়ে প্রতিপালন করবে সে, তাহলে দুম্বার পাল একটা বড় পালে পরিণত হবে। ব্যাস, দুম্বার দুধ, দই, পনির, মাখন, পশম এবং বিষ্ঠা বিক্রি করব। আহা, কত উপকারী একটা পশু এই দুম্বা। এরপর সঞ্চিত অর্থ দিয়ে সাজানো গোছানো একটা বাড়ি কিনব এবং বড়লোকদের মতো জীবনযাপন করব। দ্রুত আমি বিখ্যাত হয়ে যাব এবং সহজেই সম্ভ্রান্ত কোনো পরিবারের সুন্দরী কন্যাকে বিয়ে করতে পারব। বিয়ের কয়েক মাস পর আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেবে। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, কোনো সমস্যা নেই। সমস্যা হলো সন্তানকে সঠিক প্রশিক্ষণ দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার বাচ্চাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে।
আমি যখন আরো বুড়ো হব এবং অনুভব করব যে সব কাজ করার মতো সক্ষমতা এখন আর নেই, তখন একজন রাখাল নিয়োগ দেব দুম্বার দেখাশোনা করার জন্য। সে দুম্বার দুধ দোহন করবে এবং ঘরের অন্যান্য কাজকর্ম করবে। এ সময় তো আমার সন্তানেরা দুষ্টুমি করতে শিখবে, খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার সন্তান যখন 6 বছরে পৌঁছবে, দুষ্টুমি করতে গিয়ে দুম্বাগুলোকে পেটাতে পারে, এমনকি জখমও করতে পারে, ওরা দুম্বার পিঠে চড়ে বসতেও পারে। অবশ্য ওই বয়সের বাচ্চারা তো বুঝতে পারার কথা নয় যে দুম্বা এমন পশু যে পশুর পিঠে সওয়ার হওয়া যায় না। বাচ্চারা দুম্বার পিঠে চড়ে বসলে রাখালের দায়িত্ব হবে ওদেরকে সহজ সুন্দরভাবে নরম সুরে আদর করে বোঝানো, এই যে পশুর পিঠে চড়তে হয় না। কিন্তু রাখাল তো তা করে না, রেগে মেগে আমার সন্তানকে মেরেও বসতে পারে। তাহলে তো আমার রাগ হতেই পারে, রাখাল যে লাঠি দিয়ে আমার সন্তানকে মারবে ওই লাঠি দিয়েই আমি রাখালকে মেরে বসবো। বাকি গল্প শুনবো মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। সরল মনে নিরীহ দরবেশ এভাবে কল্পনার রাজ্যে হারিয়ে গেল। রাখালকে ভৎসনা করতে গিয়ে, ওকে পেটাতে গিয়ে লাঠিটাকে পিঠের উপর তুলে সাংঘাতিকভাবে
ব্যাপক শক্তি দিয়ে আঘাত করলো। ওই আঘাত গিয়ে পড়লো তেলের পাত্রের উপর, পাত্র স্বাভাবিকভাবেই ভেঙে গেল এবং জমানো তেল ছিটকে পড়লো দরবেশের গায়ে, মাথায়, জামায়, সর্বত্র। অমনি দরবেশ কল্পনার রাজ্য থেকে সম্বিত ফিরে পেল এবং কঠিন বাস্তবের মুখোমুখি হলো।
বুঝতে পারলো কল্পনা আর বাস্তবতার মাঝে অনেক বড় ফারাক রয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করল দরবেশ। মনে মনে বলল, তেলের পাত্র না ভেঙে যদি সত্যি সত্যি রাখালের মাথা ফাটাতাম তাহলে সারা জীবন হয়তো জেলেই কাটাতে হতো। ওই বিপদ থেকে মুক্তি পেয়ে দরবেশ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। শত্রুর যে কোনো পাগলামির দাঁত ভাঙা জবাব দেয়া হবে, ইসরায়েলি হুমকির জবাবে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। সংসদে আস্থা ভোটে জিতল লেবাননের নয়া সরকার। অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মিকাতি। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না বলে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসুর আশাবাদ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের রাতের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.